আপনারা আছেন এসবিএস বাংলার সঙ্গে।
ডক্টর জাহাঙ্গীর কবির বাংলাদেশ ও পাকিস্তানে দীর্ঘদিন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে শিক্ষকতা করেছেন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থান করছেন। তিনি এসবিএস বাংলার সাথে কথা বলেছেন আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জ সহ নানা দিক নিয়ে। ডক্টর জাহাঙ্গীর কবির, এসবিএস বাংলায় আপনাকে স্বাগত।
ধন্যবাদ। এসবিএস বাংলা অনুষ্ঠানের প্রযোজক জনাব শাহান আলম এবং এসবিএস বাংলা অনুষ্ঠানের শ্রোতা মন্ডলী,
আপনি দীর্ঘদিন সাংবাদিকতার শিক্ষক ছিলেন, আমাদের শ্রোতাদের আপনার শিক্ষকতা জীবন সম্পর্কে কিছু জানাবেন কি?
অবশ্যই, আমার সাংবাদিকতা পেশা এবং সাংবাদিকতার শিক্ষা এটা একরকম বলতে গেলে কাকতালীয় আবার কাকতালীয় নয়ও কিন্তু, কারণ আমি বলি সংক্ষেপে এ ব্যাপারে একটা ছোট্ট ইতিহাস। আমি যখন 1960 এর দশকের হায়ার সেকেন্ডারি ছাত্র বিজ্ঞান গ্রুপের, তখন আমার মা বাবা চেয়েছিলেন যে আমি ইঞ্জিনিয়ার হব, কিন্তু তখন আমার পত্রপত্রিকা, সংবাদপত্র এবং সংবাদপত্রের রিপোর্ট গুলো আমাকে এত আকর্ষণ করত এবং এত মোহ জেগেছিল ওর উপরে যে আমাকে সাংবাদিক হতে হবে। এবং তখন আমি আমার নিজ শহর খুলনা, আমার বাসার কাছেই একটা ইংরেজি সাপ্তাহিক, ওই পত্রিকাটার নাম ছিল সাপ্তাহিক দি ওয়েভ, এবং এই পত্রিকার যে মালিক ছিলেন তিনি ছিলেন তৎকালীন পাকিস্তান অবজারভারের খুলনা বিভাগের ব্যুরো চিফ কেবিএম মাহমুদ, এখনো ওনার নাম মনে আছে, ওনার কাছেই আমার সাংবাদিকতার হাতেখড়ি। তখন আমি ইন্টারমিডিয়েটের ছাত্র, আমি ওই পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে জয়েন করি এবং আমি যতদিন ওই পত্রিকার সঙ্গে ছিলাম মোটামুটি ভালোই আমি কাজ করতে পেরেছি। এরপর থেকেই আমার একটা তীব্র বাসনা জন্মে যে আমি সাংবাদিক হব। এই সঙ্গেই 1962 সাল থেকে ঢাকা ইউনিভার্সিটিতে সাংবাদিকতা বিভাগ খোলা হয়। ডক্টর আতিকুজ্জামান খান ছিলেন তখন প্রফেসর এবং হেড অব দি ডিপার্টমেন্ট, ওনার উদ্যোগে সর্বপ্রথম তৎকালীন পূর্ব পাকিস্তান, এখন যেটা বাংলাদেশ, ঢাকা ইউনিভার্সিটিতে প্রথম সাংবাদিকতা বিভাগ শুরু হয়। আমি ওই বিভাগে ভর্তি হব বলেই আমি একরকম ইচ্ছা প্রকাশ করেছিলাম। ব্যাচেলর অফ আর্টস শেষ করে মাস্টার্স ইন জার্নালিজমে আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই। এই হলো আমার জার্নালিজমের শিক্ষা। আমি জার্নালিজমের শিক্ষার আগেই কিন্তু আমি সাংবাদিকতা শুরু করেছি। তৎকালীন পূর্ব পাকিস্তানের অবজারভার গ্রুপের যে বাংলা দৈনিক ছিল, দৈনিক পূর্বদেশ, ওই দৈনিক পূর্বদেশের আমি স্টাফ রিপোর্টার ছিলাম। তারপরে আর একটা দৈনিক পত্রিকা বের হয়, দৈনিক বঙ্গবার্তা, ওখানেও আমি স্টাফ রিপোর্টার ছিলাম। তো এই সাংবাদিকতা এবং সাংবাদিকতা শিক্ষা পাশাপাশি আমি আস্তে আস্তে করে যখন আমি ডিগ্রি শেষ করলাম, ডিগ্রি শেষ করে আমি প্রিফারেন্স দিলাম চাকুরিতে। এরই মধ্যেখানেই আমি আবার রাজশাহী ইউনিভার্সিটিতে আমার জার্নালিজম এন্ড ম্যাস কমিউনিকেশন ডিপার্টমেন্ট যখন শুরু হয় 1992 সালে, ওখানে আমাকে জয়েন করতে হয়। এর উদ্যোক্তা ছিলেন আবার ঢাকা ইউনিভার্সিটি যেসব শিক্ষক প্রফেসর নুরুদ্দিন এবং আমার যেসব কলিগ আছেন এখন ঢাকা ইউনিভার্সিটিতে, ওনাদের উদ্যোগে আমার ইসলামাবাদে সার্কের একটা সেন্টারে অফার হলো পরিচালকের পদে, ওখানে আমি চলে গেলাম। ওখানে যাওয়ার পরে আমি পাকিস্তানেই আবার শিক্ষকতায় যোগদান করলাম, ইসলামিয়া ইউনিভার্সিটি অব বাহাওয়ালপুর, যেহেতু আমার রাজশাহী ইউনিভার্সিটির একটা অভিজ্ঞতা রয়েছে, সেই জন্য ওখানে ওই ইউনিভার্সিটিতে আমাকে একটা অফার দিল। এবং কাকতালীয় ভাবে ওখানে যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন, তিনি তদানীন্তন পূর্ব পাকিস্তানে অনেকদিন চাকরি করেছেন, ওখান থেকে আমার চলে আসার পরে আমি বাংলাদেশে আরো দুইটা প্রাইভেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করি, যেটা একটা হচ্ছে শান্ত মরিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি, তারপরে আমি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ওই ডিপার্টমেন্টেরও আমি চেয়ারম্যান এবং প্রফেসর হিসেবে দীর্ঘ 7 বছর কাজ করে আমি এখন অস্ট্রেলিয়াতে আছি।
ইন্টারনেটের প্রসারের ফলে সোশ্যাল মিডিয়ার প্রভাব অনেক বেড়ে গেছে এবং এই যে ইন্টারনেটের প্রসার, এটি কি আপনার মনে হয় বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে প্রভাবিত করছে?
অবশ্যই করছে, কারণ আমরা যারা সাংবাদিকতা পেশাজীবী এবং বিশেষ করে যারা সাংবাদিকতা শিক্ষা গ্রহণ করে পেশাজীবীতে এসেছি, তারা তো অবশ্যই বলবো। কারণ এই যে সোশ্যাল মিডিয়াগুলো এগুলো তো এদের কোনো নীতিমালা নাই, কিন্তু সাংবাদিকতা মিডিয়া হাউসগুলোর একটা নীতিমালা আছে পৃথিবীর সব দেশেই। কারণ কোন নিউজ যাবে, কোন ফিচারটা যাবে, কোন আর্টিকেলটা যাবে আর কোনগুলো যাবে না, সেগুলো ওই নীতিমালার ভেতরেই লিপিবদ্ধ করা আছে। সোশ্যাল মিডিয়া, আপনি যে কেউ যিনি সাংবাদিক না, যিনি একজন অন্য সাধারণ মানুষ, তিনিও কিছু চাইলে উনি আপলোড করে দিতে পারেন, কিন্তু সেটা যে সমাজের জন্য বা আমাদের মানবের জন্য কতটা উপকারী হবে, কতটা ক্ষতিকর হবে, সেগুলো দেখার ওনাদের কোনো নীতিমালা নাই, সেখানে এখতিয়ারও নাই। বিশেষ করে ফ্যাক্ট চেকিং, আসলে ঘটনা কি সত্য ঘটেছিল কিনা বা এটা কোনো টুইস্ট করা হয়েছে কিনা, এগুলো দেখার কোনো স্কোপ সোশ্যাল মিডিয়াতে নাই। সোশ্যাল মিডিয়া যত কতগুলো প্ল্যাটফর্ম আছে, সেখানে র্যান্ডম সবকিছু আপলোড হচ্ছে যাচ্ছে। মূলধারার যে গণমাধ্যম সেটা যখন শুরু হয় 1450-56 সালে মুদ্রণ যন্ত্র আবিষ্কারের পরে আমরা জানতাম পত্রপত্রিকা, তারপরে রেডিও, তারপরে টেলিভিশন, এইগুলোকেই আমরা জানতাম গণমাধ্যম। এরপরে এই তথ্য প্রযুক্তি আসার পরে গণমাধ্যমের পরিধি এত ব্যাপক এবং বিস্তৃত হয়েছে যে এখন কোনটা যে আপনার গণমাধ্যম না আর কোনটা যে গণমাধ্যম এটা বোঝাই মুশকিল।
আমি ওই প্রসঙ্গে আসছিলাম যে আমরা দেখতে পাচ্ছি যে সারা বিশ্বেই সংবাদপত্রের বিক্রি কমে গেছে এবং সংবাদপত্র সহ অন্যান্য গণমাধ্যমগুলো তাদের রাজস্ব হারাচ্ছে এবং এর প্রধান কারণ অবশ্যই সোশ্যাল মিডিয়াগুলো। এখন আমার প্রশ্ন হচ্ছে এই ক্ষতিগুলো কাটিয়ে উঠতে গণমাধ্যমগুলো কি করতে পারে?
এটা অবশ্য একটা খুব জটিল প্রশ্ন এবং উত্তরটাও বেশ একটু জটিলই হবে, কিন্তু এই যে সোশ্যাল মিডিয়ার সঙ্গে কম্পিটিশন এবং ধারা গণমাধ্যম যে তাদের রাজস্ব কমে যাচ্ছে, তাদের সার্কুলেশন কমে যাচ্ছে, তাদের অডিয়েন্স কমে যাচ্ছে, এর একটা কারণ হচ্ছে যে মিডিয়া এখন পলিটিক্যালাইজ হওয়ার ফলে এবং বিভিন্ন গ্রুপের চাপের ফলে এদের যে মিডিয়ার যে কন্টেন্ট সেই কন্টেন্টের বিশ্বাসযোগ্যতাটা প্রবলভাবে কমে গেছে। আমি একটা উদাহরণ দিব, 2018 সালের দিকে আমেরিকা যে দেশটা মুক্ত অর্থনীতি, মুক্ত গণমাধ্যম, মুক্ত বাক স্বাধীনতা সবকিছুই মুক্ত, সেখানে গ্যালোপের একটা জরিপে দেখা গেছে যে আমেরিকার মিডিয়াগুলা শতকরা 43% উত্তরদাতা বলেছে যে মিডিয়া গণতন্ত্রের পক্ষে না অথবা কিছুটা হলে পক্ষে, আর সেখানে তুলনামূলকভাবে 28% উত্তরদাতা বলেছেন যে মিডিয়া গণতন্ত্রের পক্ষে, হ্যাঁ কিছুটা পক্ষে। তাহলে দেখা যাচ্ছে যে মিডিয়ার কন্টেন্ট, মূলধারার গণমাধ্যমের যে কন্টেন্ট, সেই নানামুখী চাপের জন্য এর কন্টেন্টের উপরে বিশ্বাসযোগ্যতা মানুষ হারাচ্ছে। রিটার অ্যান্ড জোন্স 2018 সালে উনি যে রিসার্চটা করেছেন সেখানে উনি বলেছেন দি সিঙ্গেল বিগেস্ট চ্যালেঞ্জ ফেসিং জার্নালিজম টুডে ইজ দি পাবলিকস ল্যাক অফ ট্রাস্ট, ট্রাস্টটাই আমরা হারিয়েছি। তারপরে আরেকটা কথা হচ্ছে যে এই যে আপনার রাজস্ব কমে যাচ্ছে, মিডিয়ার যে ফাইন্যান্সিং, এই ফাইন্যান্সিং এর যে ফর্মুলা সেল এবং অ্যাডভার্টাইজিং ডোমিনেটেড বিজনেস মডেল ফেল করছে এই জন্য এখন পাঠক শ্রোতা বুঝে ফেলছে যে মিডিয়ার আয়ের জন্যই নীতিমালা ধরে রাখতে পারছে না। তো এই যে ফাইন্যান্সিং যে মডেলটা, এই মডেলটা কিন্তু ফেল করছে, এই মডেলে কিন্তু মিডিয়া চালানো এখন কষ্টকর হয়ে যাচ্ছে। আমার মতে মিডিয়ার ফাইন্যান্সিংটা অন্য কোনো ভাবে করা যায় কিনা সেটা গবেষণা করে দেখা যেতে পারে। যেমন ধরেন যে রাইট বডিগুলো কিভাবে চলছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, তারপরে আপনার এই যে অন্যান্য যেসব অধিকার গ্রুপ, এরা তো এদের কি সেলফ ফাইন্যান্সিং একটাই আছে, এরা সরকার থেকে কোনো পয়সা নেয় না, এমন কোন জায়গা থেকে এরা পয়সা নেয় না যেখানে তাদের চাপের কাছে তাদের কথাই তাকে শুনতে হবে, এইরকম কোন ব্যবস্থা করা যায় কিনা সেটা দেখা যেতে পারে। যেমন সেলফ ফাইন্যান্সিং মেকানিজম কি হতে পারে দেখা যেতে পারে, মেম্বারশিপ ফি থাকতে পারে, সাবস্ক্রিপশন থাকতে পারে, কোঅপারেটিভ অ্যারেঞ্জমেন্ট থাকতে পারে, ডোনেশন গ্র্যান্ট এগুলো থাকতে পারে, যেগুলো যেমন টিআইবি কিসের পয়সায় চলে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কিসের পয়সা চলে।
এবার আসছি কিছুটা আপনার ব্যক্তিগত বিষয়ে। তো সাংবাদিকতা বিভাগের অনেক সিনিয়র এবং সুপরিচিত শিক্ষকরা আপনার বন্ধু বা সহপাঠী ছিলেন, তাদের নিয়ে কিছু স্মৃতিচারণ শুনতে চাই।
যখন আমি 74 সালে মাস্টার্স করার পরে চাকরিতেই ছিলাম, চাকরিতেই যখন দেখলাম যে ভারত সরকার স্কলারশিপ দিচ্ছে বিভিন্ন বিষয়ে, ওখানে দেখলাম আমাদের বিষয় আছে, পিএইচডি আছে, আমরা অ্যাপ্লাই করলাম। ওই অ্যাপ্লিকেশনের সময় আমি অ্যাপ্লাই করলাম আমাদের যে এখন ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন এখন প্রফেসর আরিফিন, উনি বাংলাদেশ সংবাদ সংস্থার এখন চেয়ারম্যান, উনি করলেন। তারপর প্রফেসর ডক্টর গোলাম রহমান, এখন উনি তখন ঢাকা ইউনিভার্সিটি শিক্ষক, লেকচারার বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, উনিও করলেন। আমরা তিনজনই করলাম, তিনজনই আমরা সিলেক্টেড হয়ে গেলাম। আমি ছিলাম বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে, আর গোলাম রহমান সাহেব আমাদের আগে গেছেন, আমি আর আরিফিন সাহেব একই সঙ্গে ছিলাম পিএইচডি করতে। আমরা আরিফিন সাহেবের সঙ্গে আমার খুবই ভালো ই হয়ে গেল যে আমরা দুজনেই যাচ্ছি, একই ডিপার্টমেন্টের ছাত্র ছিলাম, একই বিষয়ে এখন আমরা আছি, উনি শিক্ষকতায় আছেন, আমি সরকারি ডিপার্টমেন্টে আছি। আমাদের ভিসা হয়ে গেল, সবকিছু হয়ে গেল, ফ্লাইটের টিকিট হয়ে গেল, আমরা রওনা দেবো মার্চ মাসে। হঠাৎ একটা জটিলতা সৃষ্টি হলো আমার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে, আমাদের চেয়ারম্যান উনি আমাকে যেতে দেবেন না, কিন্তু যেতে না দেওয়াটাও এটা একটা অন্যায়, কিন্তু আমার প্যারেন্ট অর্গানাইজেশন বাধা দেওয়ার কেউ না, যতক্ষণ উনি ওনারা আমার অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড করছেন ওনারা আমাদেরকে বাধা দিতে পারেন না। কিন্তু এটা একটা ইন্টারনাল কোন একটা পলিটিক্স ছিল, যাই হোক। তো আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, অনেকে আমাকে বললো যে আপনি চলে যান, তখন আমি যে না, আমি যে এজেন্সিতে কাজ করি, গভর্নমেন্ট বড় হলো, এজেন্সিতেই তো আমার বেতন হবে, এজেন্সিতেই আমাকে কাজ করতে হবে, তারা যদি আমাকে কোন প্রবলেম ক্রিয়েট করে আমি ফিরে আসার পরে তখন তো সমস্যা হবে। আমি বললাম কি, অতি ভদ্রভাবে আমার টিকিট, আমার ভিসা, পাসপোর্ট সব আমি আমার পিএ কে দিয়ে আমি ইন্ডিয়ান এমবেসিতে ফেরত পাঠিয়ে একটা রিগ্রেট লেটার দিয়ে দিলাম যে আমার ডিপার্টমেন্ট আমাকে রিলিজ করছে না, আমি যেতে পারছি না। তারা সব ক্যান্সেল করলো, ক্যান্সেল করলে এইটাই একটা খবর হয়ে গেল, ইস্যু হয়ে গেল। এটা ইস্যু হওয়ার পরে সরকারের মিনিস্ট্রি পর্যন্ত নড়ে চড়ে বসলো। তখন সরকারি আদেশ দেওয়ার পরেও একটা ফরেন স্কলারশিপ পেয়েছে একজন স্কলারশিপ হোল্ডার, সে যেতে পারছে না পিএইচডি করার জন্য, এটা তো বিরাট ব্যাপার। তখন সেইটা নিয়ে হই হুল্লোড় শুরু হলো। হই হুল্লোড়ের মাসখানেকের মধ্যেই আমার চেয়ারম্যান আমাকে ডেকে বলে যে আসলে জিনিসটা খারাপ হয়ে গেছে, আই এম সরি, তুমি যাবে, তোমার স্কলারশিপ তো ক্যান্সেল হয় নাই, একটা ভুল বোঝাবুঝির জন্য সে আটকে গেছিল, মার্চে যেতে পারে নাই, সেই যাওয়া আমার হয় জুলাই মাসে। আরিফিন সাহেব রওনা দিয়ে গেছেন, আমি কিন্তু এত আপসেট হয়ে গেছি আমি কাউকে কিছু জানাই নাই যে আমি যাচ্ছি না। আরিফিন সাহেব প্লেনের ভিতরে উঠে উনি প্লেনের এই মাথা ও মাথা খোঁজা শুরু করছেন, আমি করি। তারপরে মহীশূর যাওয়ার পরে উনি খবর পেলেন যে আমার এই চাকরির স্থলে একটা জটিলতা সৃষ্টির জন্য আমি যেতে পারিনি, পরে আমি জুলাই মাসে গেলে উনিও খুব খুশি। এই থেকে আরিফিন সাহেবের সঙ্গে আমার একটা খুবই আন্তরিক সম্পর্ক। তারপর থেকে ওনার সঙ্গে আরো অনেক স্মৃতি জড়া আছে। এরপরে আরো ধরেন আমার যে গোলাম রহমান, আরিফিন সাহেব, আমি, আমরা ছিলাম মহীশূর ইউনিভার্সিটিতে পিএইচডি তে, প্রফেসর ডক্টর আব্দুল সালাম যিনি এখন কুষ্টিয়া ইসলামী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, উনি তখন পুনে ইউনিভার্সিটি থেকে পিএইচডি করছেন।
ধন্যবাদ ডক্টর জাহাঙ্গীর কবির, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে আপনার অভিজ্ঞতা এবং আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। এসবিএস বাংলাকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাদেরকেও ধন্যবাদ।